الله أكبر الله أكبر الله أكبر أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد حي على السلام حي على السلام حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب
আজকে সর্বপ্রথম একটি বিষয়ের এক কথা উল্লেখ করব, একটি বিষয় উল্লেখ করব যা গত খুতবারই অংশ, যার সম্পর্কে গত খুতবায় মনোযোগ আকর্ষণ করা সম্ভব হয়নি। এরপর আরো কিছু আয়াত নিয়ে ব্যাখ্যা করব যা আসলে আজকের বিষয়ের সাথে সম্পর্ক রাখে। গত খুতবায় আমি বলেছিলাম, আপনারা জানেন যে রিস্ক বা জীবিকা বলতে শুধু জাগতিক রিস্ক বা ধন সম্পদকে বোঝায় না, বরং মানুষের সমস্ত মানসিক শক্তি বা যে সমস্ত ফ্যাকাল্টিস বা বৃত্তি আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন তা সবই রিজিকের অন্তর্গত, তা সবই খোদা তাআলার দেয়া রিজিক বা জীবিকা অন্তর্গত, যে ধরনের যোগ্যতায় মানুষের থাকুক না কেন তা এর অন্তর্ভুক্ত। আর এই রিজিকও এই আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে তার পরম প্রকাশ এবং বিকাশ মোহাম্মদ রাসূলুল্লাহর সত্তায় ঘটেছে, যা তিনি সাহাবাদের মাঝেও পরে বিতরণ করেছেন। এই রিজিকের একটি হল কোরআনে কারীম, যা আল্লাহ তাআলা স্বয়ং নাজিল করেছেন। রসুল করিমের দ্বিতীয়ত হল রসুল ইসলামের সুন্নত, তার উক্তি থেকে সাহাবারা লাভবান হয়েছেন এবং নিজেদের ঝুলি ভরেছেন। আর শেষ যুগের শেষ যুগ সম্পর্কে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভবিষ্যৎ বাণী করেছেন। যে পৃথিবী যখন রসুলুল্লাহর যুগে আধ্যাত্মিকভাবে দেউলিয়া ছিল, চরম দেউলিয়াপন বিরাজ করছিল, আর তার আগমনে এসে আধ্যাত্মিক রিজেকে বিতরিত হয়েছে, বিতরণ হয়েছে, আর এর মাধ্যমে সহস্র সহস্র লক্ষ লক্ষ আধ্যাত্মিক ভাবে মৃতদের ভিতর প্রাণের সঞ্চার হয়েছে। একটি সময় আসবে যখন বিরল দু একটি ব্যতিক্রম ছাড়া মুসলমানদের ভিতরে রিজিকের স্বল্পতা বা কমতি দেখা দেবে। এই আধ্যাত্মিক মায়দা এবং খাজাঞ্চার প্রতি উদাসীন হয়ে মুসলমানরা সচরাচর এই আধ্যাত্মিক ভান্ডার থেকে বঞ্চিত হয়ে যাবে। তখন পুনরায় এক জরিউল্লাহ খোদাতালার সিংহ মসিহে মওদ এবং প্রতিশ্রুত মাহদী রূপে আল্লাহ তালার পক্ষ থেকে আসবেন। পুনরায় আমার এই যে খাঞ্চা বা খাজানা বা ভান্ডার তা বিতরণ করবেন। সুতরাং হযরত মসিহ ইসলাম সেই ভান্ডার বিতরণ করেছেন এবং করার ছিল, যা সম্পর্কে হযরত মসিহে মওদ আলাইহিসসালাম এক জায়গায় বলেন যে এখন আমি সেই হাদিস যা আবু দাউদ তার সহিতে লিখেছেন দর্শকদের সামনে উপস্থাপন করে কার ক্ষেত্রে এটি পরিপূর্ণতা লাভ করেছে সেদিকে মনোযোগ আকর্ষণ করব। সুতরাং স্পষ্ট হওয়া উচিত যে আবু দাউদ ইমাম আবু দাউদের সহিতে লেখা ভবিষ্যৎবাণী আছে যে হারেস বা হররাস নদীর ওপার থেকে বা সামারকান্দ থেকে আবির্ভূত হবেন, যিনি রসুলের বংশকে শক্তি শক্তিশালী করবেন, তার সাহায্য করা প্রত্যেক মোমেনের জন্য আবশ্যক। আর এলহামে আমার সামনে এটি স্পষ্ট করা হয়েছে যে এই ভবিষ্যৎবাণী এবং মসির আগমনের ভবিষ্যৎবাণী যে মসির মুসলমানদের ইমাম হবে না মুসলমানদের মধ্য থেকে আসবেন, এই উভয় ভবিষ্যৎবাণীতে আসলে একই বিষয় বর্ণিত হয়েছে আর উভয়ের পরিপূর্ণতা লাভ করেছে এই অধমের সত্তায়। তার নামে যে ভবিষ্যৎবাণী আছে সেই ভবিষ্যৎবাণীর দুটো দিক আছে। একটি হল যখন মসি আসবেন মুসলমানদের অভ্যন্তরীণ অবস্থা যা তখন চরমভাবে বিকৃত থাকবে, তিনি সঠিক শিক্ষার মাধ্যমে তার সংশোধন করবেন, তাদের আধ্যাত্মিক দৈন্যদশা এবং অভ্যন্তরীণ কপর্দক্ষিণতাকে দূর করে জ্ঞান এবং তত্ত্বের ধনভাণ্ডার তাদের সামনে উপস্থাপন করবেন। মানুষ সেই ধনভাণ্ডার গ্রহণ করতে করতে ক্লান্ত হয়ে যাবে আর তাদের ভিতর থেকে কোন সত্যের সন্ধানে আধ্যাত্মিকভাবে কপর্দকহীন থাকবে না, বরং সত্যের যারা ভুখারী এবং পিপাসার্ত তাদেরকে সত্যের অজস্র ধারা পবিত্র খাদ্য এবং সুমিষ্ট পানীয় পান করানো হবে। প্রকৃত জ্ঞানের মতিতে তাদের ঝুলি ভরিয়ে দেওয়া হবে আর কোরআন শরীফের যা সার তা এই আতরে পরিপূর্ণ সীসা তাদেরকে বা বোতল তাদেরকে দেওয়া হবে। অতএব এটি সেই আধ্যাত্মিক ভাণ্ডার যাকে দুর্ভাগারা গ্রহণ করতে অস্বীকার করছে, অপরদিকে সত্যের যারা ভুকা এবং ক্ষুধার্ত তারা এটি থেকে পরিতৃপ্ত হচ্ছে এবং হবে। হযরত মুসা আলাইহিস সালাম আধ্যাত্মিক জ্ঞান ও তত্ত্ব জ্ঞানের সেই ধনভাণ্ডার আমাদেরকে দিয়েছেন যা খোদার নৈকট্য দান করে থাকে এবং মহানবী ইসলামের ভালোবাসা যার হৃদয়ে সৃষ্টি করে এবং সারা বিশ্বে বিশ্বের সকল ধর্মের উপর ইসলামের সত্যতাকে তা প্রতিষ্ঠিত করে। অতএব আমাদের দায়িত্ব হল এই জ্ঞানগত আধ্যাত্মিক ধনভাণ্ডারে নিজেদের ঝুলিকে এবং থলিকে যেন পরিপূর্ণ করি আর সফল কাম হই। উর্দু পাঠক এবং উর্দু যারা বোঝে তারা তো তার এই আধ্যাত্মিক ভাণ্ডারকে বুঝে এবং বোঝার চেষ্টা নিজেদের সমস্ত যোগ্যতা এবং সামর্থ্যের মাধ্যমে চেষ্টা করে থাকে এবং করা উচিত। পূর্ব এদিকে আমি দৃষ্টি আকর্ষণ করেছি যে এদিকে বিশেষ দৃষ্টি দেওয়া দরকার অঙ্গ সংগঠনগুলোকে জামাতের। আর যারা উর্দু জানে না তারা মসিহ মওউদের লেখা অন্য ভাষায় যতটা আছে তা থেকে লাভবান হওয়ার চেষ্টা করছে। অনুবাদের কাজ হচ্ছে, ইংরেজি ভাষায় অনুবাদের কাজ বেশি হচ্ছে, অন্যান্য ভাষায় কিছুটা কম হলে অনুবাদের কাজ চলছে। আর আল্লাহ তাআলা আমাদেরকে এই আধ্যাত্মিক ভাণ্ডারকে সত্তর পৃথিবীর বিভিন্ন ভাষায় অনুবাদের তৌফিক দিন এবং পৌঁছানোর আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দান করুন। আজকের জন্য যে আয়াত আমি বেছে নিয়েছি সিফাত আল্লাহ তাআলার গুণবাচক নাম হাসিবের প্রেক্ষাপটে তা আপনাদের সামনে তুলে ধরছি। সূরা বাকারায় আল্লাহ তাআলা বলছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ فَيَغْفِرُ لِمَن يَشَاءُ وَيُعَذِّبُ مَن يَشَاءُ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ যা কিছু আকাশে বা নভোমণ্ডলে আছে এবং যা ভূমণ্ডলে আছে সবই আল্লাহর। তোমাদের অন্তরে বা মনে যা কিছু আছে তা তোমরা প্রকাশ করো বা গোপন করো, আল্লাহ তোমাদের নিকট থেকে এর হিসাব গ্রহণ করবেন। অতঃপর তিনি যাকে চান ক্ষমা করবেন ও যাকে চান শাস্তি দেবেন এবং আল্লাহ প্রত্যেক বিষয়ে সর্বশক্তিমান। এক মোমেনের ঈমান তখনই সম্পূর্ণ এবং পরিপূর্ণ হয় যখন সে নিজের প্রবৃত্তির উপর নিজের নাফসের উপর সজাগ দৃষ্টি রাখে এবং প্রবৃত্তিকে বা নাফসকে অহমিকাকে আমিকে আল্লাহ সেই শিক্ষার অধীনস্থ করার চেষ্টা করে যে আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিয়েছেন, নতুবা তার বাহ্যিক ইবাদত কোন অর্থ রাখে না। জামাতের জন্য সে যে সমস্ত কাজ করে, তার সেবাকর্ম বা খেদমত, যাকে অনেক সময় পৃথিবী সাধুবাদ জানায়, সমাজের মানুষ প্রশংসার দৃষ্টিতে দেখে, সেটিও কোনো কাজে আসবে না। খোদা তাআলা যিনি হৃদয়ের বিরাজমান পরিস্থিতি সম্পর্কে সম্যক অবগত, তিনি জানেন মানুষের হৃদয়ে কি আছে। যদি শুধু দেখানোর জন্য বা প্রদর্শনের জন্য কিছু করা হয় তাহলে তা অর্থহীন। যদি সে তবলিগ করে, সত্য পৌঁছায়, সত্যের তবলিগ করে, কিন্তু তার কর্ম যদি তার সাথে সামঞ্জস্য না রাখে তবলিগের সাথে, তাহলে তার এই কথা আল্লাহর দৃষ্টির আড়ালে, মানুষের দৃষ্টির আড়ালে থাকতেও খোদার দৃষ্টির আড়ালে নয়। খোদা তার সম্পর্কে অবগত। সুতরাং আল্লাহ তাআলা মুমিনদের সামনে এটি স্পষ্ট করেছেন যে কোনো কিছু খোদা তাআলার পবিত্র দৃষ্টির বাহিরে নয়, আড়ালে নয়। আর যেহেতু কোনো কিছু খোদার দৃষ্টির আড়ালে নয়, তাই এর পুরস্কারও তদনুপাতে হবে। কোন ব্যক্তির হৃদয়ের অবস্থা অনুসারে আল্লাহ তাআলা পুরস্কার দেবেন। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, কর্মের ফলাফল নির্ভর করে নিয়তের উপর, নিয়তের মন মানসিকতার সুস্থতার উপর। কোন ব্যক্তির কর্মকে তার নিয়ত অনুসারে, চিন্তাধারা, মন মানসিকতা অনুসারে যাচাই করা হবে, যা কোনো ব্যক্তির হৃদয়ে বিরাজ করে। নিয়ত বা চিন্তাধারা বা উদ্দেশ্য কোনো ব্যক্তির কি তা তো আল্লাহ তাআলাই জানেন। তাই মুমিনদের সামনে স্পষ্ট করা হয়েছে যে যেই খোদা আকাশ এবং পৃথিবী সৃজন করেছেন, সৃষ্টি করেছেন, তিনি সেই পৃথিবীতে বিরাজমান বর্তমান প্রতিটি বস্তুর গভীরতম প্রদেশ সম্পর্কে অবহিত, আর মানুষও এর বাহিরে নয়। সুতরাং অতএব আল্লাহ তাআলা যিনি তোমরা যে সমস্ত কাজ গোপনে করো বা প্রকাশ করো তার সম্পর্কে অবহিত, বরং তোমাদের প্রতিটি চিন্তাধারা বা চিন্তা বা ভাবনা সম্পর্কেও তিনি অবহিত। তাই তোমরা আত্মসংশোধন করো, নিজেদের হৃদয়কে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য পাক এবং পবিত্র রাখার চেষ্টা করো। অতএব আল্লাহ যেখানে বললেন যে ইউহাসিবকুম বিল্লাহ, আল্লাহ তাআলা হিসাব নেবেন, হিসাব গ্রহণ করবেন, এর একটি অর্থ হল তোমাদের কাজ, তোমাদের কর্ম এবং তোমাদের হৃদয়ের যে অবস্থা বা নিয়ত বা মনোবৃত্তি অনুসারে তোমরা পুরস্কার পাবে কোরআনে। অন্যত্র আল্লাহ তাআলা বলেন যে ওয়ানাজাউল মাওয়াজিন আল কিসত লিয়ামিল কিয়ামতে লা তুজলামু নাফসুন শায়া ওয়া ইন কানা মিসকালা হাব্বাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়াকাফা বিনা হাসিবিন। আর আমরা কিয়ামত দিবসে এমন মাপ বা পরিমাপের ব্যবস্থা করব যা যে কারণে কোন প্রাণের উপর বিন্দুমাত্র অন্যায় করা হবে না। যদি রায় পরিমাণ উপনি যদি কোনো সৎকর্ম থাকে তাহলে তার পুরস্কার বা প্রতিদান দেওয়া হবে, আর আমরা হিসাব গ্রহণে তৎপর বা হিসাব গ্রহণের জন্য আমরা যথেষ্ট। আল্লাহ তাআলা প্রতিটি শাস্তি পুরস্কার মানুষের কর্ম মোতাবেক দিয়ে থাকেন, আর কখনো তিনি অন্যায় বা জুলম করেন না। হৃদয়ের গভীরতম প্রদেশ সম্পর্কে যেহেতু আল্লাহ তাআলা অবহিত, প্রতিটি কাজের কারণ এবং উদ্দেশ্য কি তাও তিনি জানেন। তাই এই হিসাবও নেওয়া হবে যে নামাজ কি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পড়া হচ্ছে না দেখানোর জন্য, সদকা খায়রাত কি খোদার সন্তুষ্টির জন্য দেয়া হচ্ছিল বা প্রদর্শন বা দেখানোর জন্য বা বাহবা লাভের জন্য বা যে কোনো নেকির পিছনে কারণ কি তা আল্লাহতালা জানেন। আল্লাহতালা বলছেন যে আত্মশুদ্ধি তোমার লক্ষ্য হওয়া উচিত সব কাজের পিছনে, এই লক্ষ্যকে সামনে রেখে প্রতিটি কাজ করা উচিত। অনেক পাপ বা পুণ্যের চিন্তাধারা আছে যার আল্লাহতালা পুরস্কার বা শাস্তি দিয়ে থাকেন, কিন্তু খোদার রহমত যেহেতু অতীব বিস্তৃত ব্যাপক, তাই প্রতিটি পাপের ধারণা যার হৃদয়ে জাগে তার জন্য তিনি মানুষকে ধৃত করেন না, বরং এই ধারণা যখন হৃদয়ে বদ্ধমূল হয়ে যায় আর সুযোগ পেয়ে মানুষ যখন সেই পাপ করার চেষ্টা করে তখন সে ধৃত হয়। যেমন দৃষ্টান্তস্বরূপ, এক ব্যক্তি শত্রুতা বশত বা কারো প্রতি বিদ্বেষ বা হিংসার বশবর্তী হয়ে অন্যের ক্ষতি করতে চায়, কার্যত ক্ষতি না করলেও হৃদয়ে যদি এই ধারণাকে সে বদ্ধমূল রাখে যে যখনই সুযোগ পাই এর ক্ষতি করব, এমন চিন্তাধারা খোদাতালার দৃষ্টিতে শাস্তির কারণ হয়ে থাকে। কিন্তু মানুষ যেহেতু দুর্বল আর পাপের চিন্তাধারা হৃদয়ে জাগ্রত হতেই পারে, সৃষ্টি হতেই পারে, তাই আল্লাহতালা মানুষের প্রত্যেক চিন্তা বা ভাবনার জন্য তাৎক্ষণিকভাবে বা কাজের জন্য তাৎক্ষণিকভাবে মানুষকে ধরেন না বা ধৃত করেন না। মানুষ যদি কোনো কাজ করার দৃঢ় সংকল্প করে এবং কাজ করে তাহলে সে ধরা পড়ে। যদি মানুষ এমন নোংরা চিন্তাধারাকে কার্যে রূপায়িত করার ব্যবহারিক রূপ দেওয়ার চেষ্টা না করে এবং সুযোগ সন্ধান না করে, তাহলে এমন বাজে চিন্তা ভাবনা বা চিন্তাধারাকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা ফেরেশতাদের নির্দেশ দিয়েছেন যে যদি আমার বান্দা কোন পাপ বা অপকর্ম করার কথা শুধু চিন্তা পর্যন্ত রাখে তাহলে সেটিকে পাপ হিসাবে বা গুনাহ হিসাবে সেটি লিখবে না, কিন্তু যদি আমল করে তাহলে তা পাপ হিসাবে লিপিবদ্ধ করবে। আর যদি কেউ কোনো নেক কর্মের ইচ্ছা করে কিন্তু কোনো কারণে সে নেক কাজ করতে না পারে বা নেক কাজ থেকে দূরে থাকে, তাহলে সেটিকে একটি নেকি হিসাবে লিপিবদ্ধ করো। আর কার্যত যদি সে নেক কাজ করে তাহলে তার জন্য দশটি নেকি বা দশটি পুণ্য লিপিবদ্ধ করো। তো খোদা নিজ বান্দার উপর এইভাবে বান্দাদের প্রতি এইভাবে সদয় বা দয়াদ্র। মোমেনের কাজ হল নিজেদের কাজ এবং নিয়তকে সংশোধনের চেষ্টা করা, নিজের পাপ এবং দুর্বলতার উপর দৃষ্টি রাখা, যেন খোদাতালার ব্যাপক রহমত থেকে সে অংশ পায় এবং শাস্তিকে সে এড়িয়ে চলতে পারে বা শাস্তি থেকে যেন সে রেহাই পায়। অন্যত্র কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন যে কুল্লা ইনসানান আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা লিয়াওমা আলাইকা হাসিবা। এবং আমরা প্রত্যেক মানুষের আমলনামা তার কর্ম তার কাঁধে সাথে স্কন্ধে ঝুলিয়ে দিয়েছি, সংযুক্ত করে দিয়েছি, এবং কিয়ামত দিবসে আমরা তার কিতাবকে, কর্মফলের কিতাবকে, আমলনামার কিতাবকে বের করব, তার সম্মুখে রেখে দেব, যা সে সম্পূর্ণরূপে উন্মুক্ত আকারে পাবে এবং তাকে বলা হবে তুমি তোমার কিতাব পড়ো, আজ তোমার আত্মাই তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। এই আয়াতে পুনরায় মানুষকে আল্লাহ তাআলা সতর্ক করেছেন যে নিজ কর্মের উপর সচেতন দৃষ্টি রাখো। এটি ভেবো না যে এটি ভেবো না যে নেক বা ভালো বা মন্দ যে কাজই করেছো তা বিস্তৃতির অতলে হারিয়ে যাবে, এ কথা চিন্তা করো না। আল্লাহ তাআলা পূর্বে বলেছেন যে গোপন করো বা প্রকাশ করো, আল্লাহ তাআলা অবশ্যই কর্মের হিসাব নেবেন, হৃদয়ে যা আছে তার হিসাব হবে। এখানে আরো স্পষ্ট করা হয়েছে যে গোপন করার তো প্রশ্নই ওঠে না, যে কাজই করো তা সেই কাজের একটি ডায়েরি লেখা হচ্ছে তোমার দিন পঞ্জিকা, যাতে নেক কর্ম লিখিত হচ্ছে পাপও, হ্যাঁ কেয়ামত দিবসে স্পষ্টভাবে সেই ডায়েরি সামনে আসবে। প্রায় সময় মানুষ পাপ অপকর্ম করে মনে রাখে না বা গুরুত্বই দেয় না, কিছু মনেই করে না যে যার কারণে মনে থাকতে পারে। তা আল্লাহ তাআলা বলছেন এই যে কিতাব লিখিত হচ্ছে তোমাদের স্কন্ধে ঝুলছে বা ঝুলবে, প্রতিটি কাজ তারিখ এবং সময় সহ লিপিবদ্ধ হচ্ছে, কখন কোন দিন মানুষ করছে, প্রতিটি কাজ যা তোমরা করো তাতে এই কিতাবে এই বইতে রেজিস্টারে লিপিবদ্ধ হচ্ছে। আর তোমাদের এই আমলনামা, এটি আমলনামার স্থায়ী অংশ হয়ে গেছে তোমার এই কাজ, তাই এটি থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব নয়, তাই মানুষকে সাবধান থাকতে হবে। পূর্বেই বলা হয়েছে যে তুচ্ছাতে তুচ্ছ বা একান্ত ছোট কর্মও সামনে উপস্থিত থাকবে সেদিন, তাই মৃত্যুর পরে আমলনামা দেখা বা পড়ার অপেক্ষা না করে যখন মানুষের অপকর্ম মানুষের জন্য শাস্তির কারণ হবে বা লাঞ্ছনার কারণ হবে, এর অপেক্ষা না করে, মৃত্যুর পরের জীবনের অপেক্ষা না করে এখানেই নিজের দৈনন্দিন জীবনে প্রতিদিন আত্মবিশ্লেষণ করা উচিত মানুষকে। একে আত্মজিজ্ঞাসা প্রতিদিন, তা যেখানে মানুষকে সমাজের সমালোচনা থেকে সমালোচনার ঊর্ধ্বে রাখবে, যেখানে মানুষ সমাজে মানুষ কোন অপকর্ম করলে অন্যরা তির্যক দৃষ্টিতে দেখে সমালোচনা করে থাকে, যেখানে সমাজের সমালোচনা থেকে বাঁচবে সেখানে খোদাতালার সন্তুষ্টির কারণ হবে এটি, যদি মানুষ স্বয়ং আত্মজিজ্ঞাসা করে। তাই চেষ্টা করা হচ্ছে যখন তার আমলনামার কিতাব তার কাঁধে ঝুলানো হবে সেটি যেন নেক কর্মে পরিপূর্ণ থাকে, আর এর জন্য কিন্তু আল্লাহর কাছে ঝুঁকতে হবে, আল্লাহর সামনে বিনত হতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াম্মা মান উতিয়া কিতাবুহু বিয়ামিনিহি, যার আমলনামার বই ডান হাতে দেয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, যে তার সত্তর সহজ এবং সহজ হিসাব নেওয়া হবে। ডান হাতের অর্থ হল নেক কর্ম, এমন মানুষের পাপের উপর পণ্য ছেয়ে থাকবে এবং তাদের হিসাব সহজতর হবে, আল্লাহ নিজ কৃপায় তাদের সহজ হিসাব নেবেন। আর দ্বিতীয় শ্রেণী তারা যাদের হিসাব হবে অত্যন্ত কঠিন, তাদেরকে কিতাব দেয়া হবে পিঠের পিছন থেকে। আমি পূর্বে এক হাদিস শুনিয়েছি যে মোমেনদের যে হিসাব হবে হিসাব ইয়াসিরা বা সহজ হিসাবের অর্থ হল আল্লাহ তাআলা দয়া এবং ক্ষমা ব্যবহার করবেন তাদের সাথে। তো এমন শ্রেণী যাদেরকে পিছন থেকে কিতাব দেয়া হবে তাদের হিসাবের বই দিয়ে তাদেরকে বলবেন যে এটা পড়ো, তোমার আমলনামার এই বই পড়ো, এরপর নিজের অবস্থা খতিয়ে দেখো। তোমার নিজের নফসই আজকে হিসাবের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা যেখানে বলছেন যে ইয়াগফিরুল মাইয়াশা ওয়া ইউআযিবু মাইয়াশা, যাকে চাইবেন ক্ষমা করবেন আর যাকে চাইবেন শাস্তি দেবেন, এটি কোনো হঠকারিতামূলক বা একতরফা কোনো সিদ্ধান্ত নয়, বরং প্রত্যেক ব্যক্তিকে আমলনামার বই দিয়ে বলবেন যে তুমি একরা কিতাবাক, তুমি তোমার এই বই পড়ো, আর অপকর্মশীল ব্যক্তির নিজের নাফস এই সাক্ষ্য দেবে যে হ্যাঁ আমার কর্মই এমন যা শাস্তির কারণ। আল্লাহ তাআলা কারো সাথে অন্যায় করেন না, যেন রায় পরিমাণ যদি নেক কর্ম থাকে তারও পুরস্কার দিয়ে থাকেন, ক্ষুদ্রতে ক্ষুদ্র আমলেরও তিনি প্রতিদান দেন। হ্যাঁ, তিনি যেহেতু সব বিষয়ে সর্বশক্তিমান, তাই চাইলে তিনি ক্ষমাও করতে পারেন। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম এ সম্পর্কে বলেন যে কোরআন বারবার এই কথাই বলে, পরকাল নতুন কিছু নয়, বরং পরকালের সমস্ত ঘটনাবলী বা দৃশ্য ইহলৌকিক জীবনের প্রতিচ্ছবি। তো এইভাবে তিনি বলেন যে আমরা, আল্লাহ তাআলা বলেন মানুষের কর্মের প্রভাব তার ঘাড়ে ঝুলিয়ে দিয়েছে, আর এরই প্রচ্ছন্ন দিক আমার দিবসে প্রকাশ করব এবং প্রকাশ্য আমল নামার আকারে তা আমরা তাদেরকে দেখাব। এই আয়াতে যে তায়ের শব্দ রয়েছে স্পষ্ট হওয়া উচিত, তায়ের পাখিকে বলা হয়, আর রূপকভাবে এর অর্থ হল মানুষের আমল বা আমল নামা বা কৃতকর্ম। মানুষের প্রতিটি কাজ ভালো হোক বা মন্দ তা হওয়ার পর করার পর পাখির মতো উড়ে যায়, এর আনন্দ এবং কষ্ট ও মিটে যায়, হৃদয়ের উপর এর একটা ইতিবাচক বা নেতিবাচক বা কলুষ বাকি থাকে, মানুষ কাজ করে ভুলে যায়, এরপর কাজের ইতিবাচক বা নেতিবাচক প্রভাব হৃদয়ের উপর থেকে যায়। কোরআনি নীতি হল প্রতিটি কাজ তার প্রচ্ছন্ন ছাপ সৃষ্টি করে, মানুষের কাজ যেমন হয় তদনুপাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি কাজ হয়ে থাকে, এবং আল্লাহ তাআলার কাজ মানুষের কাজকে নষ্ট হতে দেয় না, বরং তার ছাপ মুখে চোখে কানে হাতে এবং পায়ে সৃষ্টি হয়। এটি এক অপ্রকাশিত আমল নামা যা পরকালে স্পষ্টভাবে প্রকাশ করা হবে। আল্লাহ তাআলা মানুষকে শুধু ভালো কাজ, মঙ্গলজনক কাজ বা পাপ থেকে বাঁচা বা অপকর্ম থেকে বিরত থাকার নসিহতই করেননি, বরং মানুষ যেহেতু দুর্বল সৃষ্টি হয়েছে, দুর্বলতার দিকে সে আকর্ষিত হয়, ঝুঁকে ঝুঁকতে পারে, আর সেই পাপের কারণে শাস্তিও পেতে পারে, তাই খোদার সর্বব্যাপী রহমত বান্দার উপর আরও একটি অনুগ্রহ করেছে তার সন্তুষ্টি অর্জনের জন্য, ইহে এবং পারলৌকিক কল্যাণ লাভের জন্য এবং জাহান্নামের অগ্নি থেকে বাঁচার জন্য দোয়াও শিখিয়েছেন, যেন দোয়ার ফলে আল্লাহর বান্দারা বান্দাদের সৎকর্ম এবং নেক কর্মের প্রতি দৃষ্টি বা মনোযোগ নিবদ্ধ হয় এবং পাপ থেকে বাঁচার চেতনাও জাগ্রত হয়। সূরা বাকারার আয়াত আমি পড়ছি, দুটো আয়াত হুজুর পড়ছেন, মিনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার, আর তাদের মাঝে এমনও আছে যারা বলে হে আমাদের প্রভু, ইহ জীবনেও আমাদেরকে কল্যাণ রাজ্যের ভাগে করার পরকালেও আমাদেরকে কল্যাণ রাজ্যে দান করো, আর আগুনের আজাব থেকে আমাদেরকে রক্ষা করো। আবার বলেন উলাইক আলাহম নসিমা কাসাবু আল্লাহ সরিউল হিসাব, এরাই তারা যাদের জন্য তাদের কৃতকর্মের একটা বড় অংশ থাকবে এবং আল্লাহ তাআলা হিসাব গ্রহণে অতীব তৎপর। আল্লাহ তাআলা প্রথমে বলেছেন যে মোমেনের কর্ম এবং মোমেনের প্রচেষ্টা চেষ্টা প্রচেষ্টা শুধু ইহ জীবনের কল্যাণ রাজি পর্যন্তই সীমিত থাকে না, প্রধানত তারা ইহ জীবনের কল্যাণ রাজের সন্ধানেও থাকে এবং পরকালের কল্যাণ এবং মঙ্গলের দিকে তাদের দৃষ্টি থাকে। তৃতীয়ত আগুনের অগ্নি থেকে রেহাই পাওয়ারও দোয়া করে, আর আগুন শুধু পরলোকে পরকালের আগুনই নয় বরং প্রত্যেক এমন বিষয় যা মানুষের জন্য কষ্টের কারণ হতে পারে তা আগুনের আজাব। আল্লাহ তাআলা এটি থেকে রক্ষা করুন, এটি তাদের দোয়া হয়ে থাকে এ জীবনে এবং পরকালে। তো সত্যিকার মোমেনের পরিচয় আল্লাহ তাআলা যা বলেছেন তা হল খোদার প্রতিটি কল্যাণের তারা সন্ধানে থাকে, তা ইহ জগতের সাথে সম্পর্কযুক্ত হোক বা পরকালের সাথে, আর প্রত্যেক সেই কাজ থেকে তারা বাঁচার চেষ্টা করে, আল্লাহর আশ্রয়ে আসার চেষ্টা করে যা তাদেরকে খোদা থেকে দূরে ঠেলে দেয়, দূরে ঠেলে দেওয়ার কারণ হতে পারে বা আজাবের বা শাস্তির কারণ হতে পারে। এটি একটি উৎকর্ষ দোয়া, সকল শ্রেণীর বা সকল আধ্যাত্মিক যোগ্যতার মানুষের ইহ এবং পরকালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া যা অনেক বেশি আমাদের করা উচিত। আর সত্যিকার মোমেনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাবে নসিহত করেছেন যে ইহ এবং পরকালের কল্যাণের জন্য এই দোয়া করো। সুতরাং এই দুনিয়ার কল্যাণ সন্ধানের মাধ্যমে মানুষ খোদার সে নিয়মতকে সন্ধান করে যা খোদার দৃষ্টিতে হাসানাত, পবিত্র রিজিক এর অন্তর্গত এবং মানুষের অধিকার প্রদান এর অন্তর্গত, নেক কর্ম এর অন্তর্গত যা খোদার নৈকট্যের কারণ হয়ে থাকে। খোদার সন্তুষ্টি অর্জনের জন্য উত্তম ইবাদত ও উন্নতমানের ইবাদত সহায়ক হয়ে থাকে, আর এ সকল কল্যাণ রাজি গণ্ডি এত ব্যাপক যে এমন কল্যাণ যা মোমেনের দৃষ্টিতে নেই বা দৃষ্টিতে আছে তার জন্য সে দোয়া করে এই কল্যাণ রাজি এই মঙ্গল যখন খোদা তালার পক্ষ থেকে আসে তখন পৃথিবীর সকল কষ্ট বা এমন কাজ এমন আমল যা আজাবের কারণ হতে পারে একজন প্রকৃত মোমেনকে আল্লাহ তাআলা এসব থেকে রক্ষা করেন। এই ইহ জগতের কল্যাণ রাজি পারলৌকিক নেকি বা কল্যাণের বা মঙ্গলের কারণ হয়ে থাকে। মসীহ মওউদের যেই উদ্ধৃতি আমি নিয়েছি তা এই বিষয়ের উপর আলোকপাত করে তিনি বলেন যে মোমেনের দুনিয়ার সাথে সম্পর্ক যত ব্যাপক হয়ে থাকে সেটি তার পদমর্যাদা উন্নতির কারণ হয়, কেননা তার লক্ষ্য হয়ে থাকে ধর্ম। মোমেনের লক্ষ্য হয় ধর্ম, এই দুনিয়া এবং এই দুনিয়ার ধন সম্পদ সম্মান নাম এবং প্রভাব প্রতিপত্তি ধর্মের সেবক হয়ে থাকে। আসল কথা হল এই দুনিয়া যেন লক্ষ্য না হয় বরং এই দুনিয়ার পেছনে আসল উদ্দেশ্য যেন ধর্ম হয়, আর এমনভাবে তা অর্জনের চেষ্টা করা উচিত যেন তা ধর্মের অধীনস্থ হয়ে থাকে। যেভাবে মানুষ এক স্থান থেকে অনুষ্ঠানে যাওয়ার জন্য সফরের সওয়ারি এবং অন্যান্য পাথেয় সাথে নিয়ে থাকে তো তার আসল উদ্দেশ্য হয়ে থাকে গন্তব্য সওয়ারি বা পাথেয় নয়। একইভাবে এই দুনিয়া মানুষ অর্জনের চেষ্টা করতে পারে কিন্তু সেটিকে ধর্মের খাদেম বা সেবক হিসাবে রাখতে হবে। আল্লাহ তাআলা এই যে দোয়া শিখিয়েছেন যে রব্বানা আতানা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানা, এতেও দুনিয়াকে প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু কোন দুনিয়া? হাসানাতুদ দুনিয়া, যা পারলৌকিক হাসানা বা কল্যাণের কারণ হবে। এই দোয়া থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে মোমেন এই দুনিয়ার যখন সন্ধানে থাকে, পরলোকের বা পরকালের কল্যাণকে সামনে রাখা উচিত। একই সাথে হাসানাত দুনিয়ার শব্দ থেকে স্পষ্ট হয় যে দুনিয়াকে অর্জনের সর্বোত্তম মাধ্যম মোমেনকে অবলম্বন করা উচিত, যা দুনিয়ার কল্যাণ রাজ্য অর্জনের জন্য। এমন সকল পদ্ধতি অবলম্বন করো দুনিয়ার কল্যাণ লাভের জন্য যা অবলম্বন করা মঙ্গলজনক হবে, সেই রীতি নয় যা কোনোভাবে কারো কষ্টের কারণ হতে পারে, যা স্বজাতের ভিতর অসম্মানের জন্য করানো হয়। এমন দুনিয়ার সন্ধান অবশ্যই পরকালের কল্যাণের কারণ হবে। তাই স্মরণ রাখবে যে যে ব্যক্তি আল্লাহর জন্য জীবন উৎসর্গ করে সে কখনো দুর্বল বা নিঃস্ব হয় না, বরং ধর্ম মানুষকে চৌকস করে, আলস্য তার কাছে আসতে পারে না। হাদিসে মাআজ বিন আযমার পক্ষ থেকে বর্ণিত যে হযরত ওমর আমার পিতাকে বলেছেন যে নিজ ক্ষেতে গাছ লাগাতে তোকে কিসে বারণ করেছে? আমার পিতা বললেন যে আমি দুর্বল কাল মারা যাব, কি লাভ? হযরত ওমর বললেন যে তুমি অবশ্যই বৃক্ষ রোপণ করো। এরপর বর্ণনাকারী বলেন যে আমি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখেছি যে তিনি স্বয়ং আমার পিতার সাথে একত্রে আমাদের জমিতে বৃক্ষ রোপণ করছিলেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় দুর্বলতা এবং আলস্য থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। আমি আবার বলছি যে অলস হবে না। আল্লাহ তাআলা এই দুনিয়ার কল্যাণের সন্ধান করতে নিষেধ করেন না, বরং হাসানাত দুনিয়ার কল্যাণ লাভের দোয়া শিখিয়েছেন। হযরত মসীহ ইসলাম এখানে যে হাদিস উদ্ধৃত করেছেন, বোঝা যায় যে সে ব্যক্তি বলছেন আমি মারা যাচ্ছি, দুনিয়ার কল্যাণের সাথে আমার কি সম্পর্ক? কিন্তু হযরত ওমর বলেন যে না, যতদিন জীবিত আছো এই পৃথিবীর কল্যাণের জন্য চেষ্টা করো, নিজের জন্য না হলেও নিজ সন্তান সন্ততির জন্য করে যাও, যা আগত পরবর্তী প্রজন্মের জন্য জাগতিক কল্যাণ এবং মঙ্গল আর ভালোর কারণ হবে, সন্তানের জন্য জাগতিক উপকরণ এর ব্যবস্থা করা এটি আবশ্যক, ধর্মের জন্য এটি দরকার, যেন সন্তান মানুষের দ্বারে অন্যের দ্বারে ধরনা দিতে না হয়, সন্তানদেরকে অন্যের সামনে হাত পাতে না হয়, কোন দারিদ্র বা কপর্দক্ষীনতা যেন তাদেরকে ধর্ম থেকে কোথাও দূরে না ঠেলে দেয়, যে কারণে তারা তাদের অশুভ পরিণামের তারা সম্মুখীন হতে পারে। তাই হাসানা বা কল্যাণ রাজি শুধু নিজের জন্য নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য হাসানাদের প্রয়োজন, আর তাদের জন্য এটি জারি হয়, সবসময় জারি থাকে যদি সন্তানের আধ্যাত্মিক তরবিয়ত হয়ে থাকে এবং তারা যদি সেই ধর্মীয় হাসানাত থেকে লাভবান হয় এবং তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থাকে। আর পিতামাতার জন্য এমন সন্তানই দোয়া করে এবং সন্তানের এই দোয়া পিতামাতার পারলৌকিক কল্যাণ এবং মঙ্গলের কারণ হয়, যা আল্লাহ কোরআনে শিখিয়েছেন যে রাব্বের হাম হুমা কামা রাব্বায়ানি সাগীরা, দেহে আল্লাহ তাদের প্রতি দয়া প্রদর্শন করো যেভাবে বাল্যকালে আমার প্রতি তারা দয়া প্রদর্শন করেছেন, এই জীবনের কল্যাণ রাজিতে তারা আমাকে ভূষিত করেছেন, তুমি তাদেরকে পারলৌকিক কল্যাণের অংশ দাও হে আল্লাহ। আরেকটি উদ্ধৃতিতে হযরত মসীহ ইসলাম বলেন যে মানুষ নিজের নফসের সচ্ছলতার জন্য দুটো জিনিসের মুখাপেক্ষী, একটি হল এই পৃথিবীর ক্ষণস্থায়ী জীবন আর তাতে যে সমস্ত সমস্যা পরীক্ষা বিপদাবদের সে সম্মুখীন হয় তা থেকে যেন সে নিরাপদ থাকে, আর দ্বিতীয়টি হল অনাচার কদাচার এবং আধ্যাত্মিক ব্যাধি যা খোদা থেকে তাকে দূরে ঠেলে দেয়, তা থেকে মুক্তি যদি পায় তাহলে এটি এই দুনিয়ার হাসানা বা কল্যাণ। দৈহিক বা আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে সকল বলা বা নোংরা জীবন থেকে মুক্ত থাকা, এটি হলো আর খলিকাল ইনসানো দাইফা। দুটো জিনিসের মানুষ মুখাপেক্ষি হজরত মুসা ইসলাম বলছেন, একটি হলো এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন, যদিও অনেক দুনিয়াদার এই জীবনকে অনেক দীর্ঘ জীবন মনে করে, যত সমস্যা বিপদ আপদ বা কষ্ট পরীক্ষা এতে আসতে পারে তা থেকে বাঁচার জন্য বাঁচতে চায় সে। দ্বিতীয়ত পাপাচারিতা, অনাচার, কদাচার এবং যত আধ্যাত্মিক ব্যাধি আছে যা খোদা থেকে দূরে নিয়ে যায় দিনদারকে, নিতে পারে সে এটি থেকে মুক্তি এসে চায়। এটি হলো দুনিয়ার হাসানা বা দুনিয়ার কল্যাণ, দুনিয়ার মঙ্গল। মুসলিম ইসলাম বলছেন যে এক নখে যদি ব্যথা হয় মানুষের জীবন দুর্বিষহ হয়ে যায়, একইভাবে মানুষের জীবন যদি নষ্ট হয়, যেমন বাজারি মহিলাদের নিন, তাদের জীবন কত অন্ধকারে পরিপূর্ণ, তারা বন্য প্রাণীর মতো খোদা এবং পরকালের কথা মনেই নেই। তো দুনিয়ার কল্যাণ হল সকল অর্থে দুনিয়ার কল্যাণ হোক বা পারলৌকিক সকল সমস্যা থেকে আল্লাহ তালা মুক্ত রাখুন, আর আখেরাতে হাসানা, এটিও এই পৃথিবীর যে নেকি এবং কল্যাণরাজি আছে তারই ফসল। এই দুনিয়াতে যদি কল্যাণরাজি লাভ হয় তাহলে সেটি পরকালের জন্য শুভ লক্ষণ স্বরূপ। যদি এই পৃথিবীতে মানুষ এই ইহজাগতিক কল্যাণরাজি লাভ করে যার কথা পূর্বে মাসে মাসে বলছেন, তো বলছেন যে এটি পরকালের জন্য শুভ লক্ষণ। মানুষের এই কথা ভুল যে দুনিয়ার হাসানার জন্য দোয়া করা দরকার, কি পারলৌকিক কল্যাণ চাও, দৈহিক স্বাস্থ্য এবং অন্যান্য বিষয় এমন যার ফলে মানুষ আরাম বোধ করে এবং স্বাস্থ্য ভালো হলে পরকালের জন্য কিছু করতে পারে। এ কারণেই দুনিয়াকে পরকালের ক্ষেত বলা হয়েছে। সত্যিকার অর্থে যাকে খোদা তাআলা পৃথিবীতে স্বাস্থ্য, সম্মান, স্ত্রী, বাচ্চা দেন এবং ভালো নেক কর্ম করার তৌফিক পায়, আশা করা যায় যে তার পরকালও ভালো হবে। তাহলেই খোদাভীতি হৃদয়ে থাকে, মানুষ কোনো কাজ করে ভ্রক্ষেপহীন হতে পারে না যে এখন আমি অনেক কাজ করেছি, আল্লাহর সন্তুষ্টি নিশ্চিত, আমি লাভ করবই। মুসলিম ইসলাম বলছেন যে আশা করা যায় যে তার পরকালও শুভ হবে, কেননা আল্লাহ তাআলা বলেন যে পৃথিবীর নেক কর্ম এবং মঙ্গল রাজি বা কল্যাণ রাজি পরকালেও কাজে আসবে। আর দ্বিতীয় যে আয়াত আমি পড়েছি তাতে বলা হয়েছে যে উলাইকা লাহুম নসীবুম মিম্মা কাসাবু আল্লাহ সারিউল হিসাব, এরাই তারা তাদের জন্য বড় প্রতিদান থাকবে, তারা যা কিছু করেছে তা থেকে তারা প্রতিদান পাবে, আল্লাহ হিসাব গ্রহণে অতীব তৎপর। এতে আল্লাহ তাআলা প্রধানত বলেন যে যারা এই দোয়া করবে, অর্থাৎ কল্যাণ রাজের জন্য যারা দোয়া করবে, তারা যদি কল্যাণ রাজে লাভ করে এবং নিজেদের কর্মকে যদি সেই নেক কর্মের অধীনস্থ রাখে এবং কল্যাণ রাজে লাভের চেষ্টা জারি রাখে, তাদেরকে তাদের কর্ম মোতাবেক আল্লাহ তাআলা পুরস্কার দেবেন। আর অবশ্যই তারা ধর্মীয় ইহজাগতিক কল্যাণ রাজিও দেখবে, ধর্মীয় কল্যাণ রাজিও পাবে, পারলৌকিক কল্যাণেরও তারা ভাগী হবে। এই যে বলা হয়েছে যে আল্লাহ সারিউল হিসাব, এর অর্থ হল পূর্বে যে দোয়া শেখানো হয়েছে বা করা হয়েছে তাতে দোয়ার পাশাপাশি দোয়ার সাথে যদি তোমাদের নেক কর্ম থাকে, যদি নেক কর্ম করো, নেক কাজ করো, তাহলে আল্লাহ তাআলা পুরস্কার দেন এবং তাৎক্ষণিকভাবে পুরস্কৃত করেন। আল্লাহ তাআলা কোনো কিছু উধার ধার রাখেন না বা তাৎক্ষণিকভাবে তিনি প্রতিদান দিয়ে থাকেন। তাৎক্ষণিকভাবে কোনো নেক কর্ম যখন করে তখন সেটি তার জন্য লিপিবদ্ধ হয়, দোয়া গৃহীত হওয়ার যে দোয়া কবুল হওয়ার যে নিদর্শন তার সাক্ষী প্রত্যেক আহমদী, প্রত্যেক আহমদেরই ব্যক্তিগত কিছু না কিছু অভিজ্ঞতা আছে। এটি আসলে সেই সমস্ত হাসানাত বা কল্যাণ রাজনীত একটি বইয়ের প্রকাশ যা আল্লাহর পক্ষ থেকে এসে থাকে। আরেকটি দোয়া যা সচরাচর আমরা নামাজে তাশাহুদ এবং দরুদ শরীফের পর পাঠ করে থাকি, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া, রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন দুররিয়্যাতি রাব্বানা ওয়া তাকাব্বাল দোয়া, রাব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আমার আল্লাহ, হে আমার প্রভু, আমি যেন নামাজ প্রতিষ্ঠা করতে পারি, কায়েম করতে পারি এবং আমার বংশও যেন এমন হয়। হে আল্লাহ, দোয়া কবুল করো এবং ক্ষমা করো এবং আমার পিতামাতা আর মোমেনদেরকেও সেদিন যেদিন হিসাব হবে, হিসাব নিকাশ হবে। অতএব প্রত্যেক নামাজে যেখানে হিসাব দিবসের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে সেখানে স্মরণ রাখতে হবে, যেটি এই জন্য যে আমরা যেন নিজেদের প্রতিটি কাজের উপর দৃষ্টি রাখি, সচেতন দৃষ্টি রাখি। হাসানাত বা কল্যাণরাজি এমনিতেই লাভ হয় না, ইহজাগতিক কল্যাণরাজি যা পারলৌকিক কল্যাণ বা মঙ্গলের কারণ হবে, এর জন্য নিজের প্রতিটি কাজকে বিশ্লেষণ করতে হবে। দৈনন্দিন জীবনে আত্মজিজ্ঞাসা করা আবশ্যক, আত্মবিশ্লেষণ করা আবশ্যক, ইবাদতের প্রতি মনোযোগ থাকা আবশ্যক, নামাজ কায়েম এবং প্রতিষ্ঠার প্রতি দৃষ্টি থাকা প্রয়োজন। এরপর নিজ সন্তান সন্ততির নামাজের জন্য দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, তাদের ইবাদতের দিকে মনোযোগ আকর্ষণ করা হয়েছে, সেদিকে মনোযোগ দেওয়া তত্ত্বাবধায়ক হিসাবে এবং নিগরান হিসাবে আমাদের জন্য আবশ্যক। এরপর জামাত হিসেবে বা সমষ্টিগতভাবে আমাদেরকে বলা হয়েছে যে জামাতের সদস্যদেরকে শেখানো হয়েছে যে পরস্পরের জন্য দোয়া করো, যে আল্লাহর কাছে ক্ষমা চাও পিতামাতার জন্য এবং সকল পুরো মোমেন শ্রেণীর জন্য, যেদিন হিসাব হবে সেদিনের জন্য। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন যে রাব্বানা ইগফির লি, তে শুধু নিজের মাগফিরাত বা ক্ষমার দোয়া নয়, বরং তিনি বলেন যে অনেক সময় এই যে এক বচনে যে দোয়া হয়, নিজের জন্য দোয়াকারী যে দোয়া করে তা আসলে এক বচন না, বরং অনেক ক্ষেত্রে দোয়া বহু বচনের অর্থ দিয়ে থাকে। এখানে পুরো জামাতের জন্য সমষ্টিগত ভাবে দোয়া করা হয়েছে, তো এই দোয়াকে সবসময় সামনে রাখা চাই। আল্লাহ তাআলা আমাদের কে সকল প্রকারের সকল নেক কর্ম বা সৎকর্ম করার সুযোগ এবং তৌফিক দিন, ইহা এবং পারলৌকিক হাসানাত বা কল্যাণরাজি লাভের জন্য সেই সমস্ত পথে চলার তৌফিক দিন যা খোদার পবিত্র দৃষ্টিতে প্রকৃত এবং সত্য পথ, যা তার দিকে নিয়ে যায়। একইভাবে আরেকটি কথার দিকে দৃষ্টি এবং মনোযোগ আকর্ষণ করব এই দৃষ্টিকোণ থেকে যে এক সাধারণ আহমদি এবং একজন ওহদাদারের ভিতর যে পার্থক্য আছে, ওহদাদারদের তা স্মরণ রাখা চাই। আপনারা দৃষ্টান্ত স্থাপন করুন নামাজ কায়েম করা এবং অন্যান্য নেক কর্ম করার ক্ষেত্রে, তাহলেই এক সাধারণ আহমদির এদিকে মনোযোগ আকৃষ্ট হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.